السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آج اللہ تعالیٰ کے فضل سے
پائے آج کے যুক্তরাজ্য মজলিসে আনসারুল্লাহর বার্ষিক ইজতেমা আরম্ভ হচ্ছে। এই প্রেক্ষাপটে আমি আনসারকে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং মৌলিক বিষয়ের প্রতি আনসারদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, তা হল নামাজ। সব মোমেনের জন্য এটি ফরজ বা অবশ্য পালনীয় দায়িত্ব, কিন্তু চল্লিশ বা জীবনের চল্লিশ বছর অতিবাহিত হওয়ার পরে চেতনা পূর্বের চেয়ে আরও অধিক দৃঢ় হওয়া উচিত যে আমার বয়স যতই বাড়ছে আমার আয়ুষ্কাল ততই সংক্ষিপ্ত হয়ে আসছে। এমন পরিস্থিতিতে খোদার ইবাদত এবং নামাজের প্রতি অধিক মনোযোগ নিবদ্ধ হওয়া উচিত, যে সময় খুব দ্রুত কেটে যাচ্ছে। যখন আমাকে আল্লাহর দরবারে আমাকে উপস্থিত হতে হবে, সেখানে আমাদের প্রতিটি কর্মের হিসাব হবে। অতএব এমন পরিস্থিতিতে একজন মুমিনের এবং প্রত্যেক সে ব্যক্তির যার মৃত্যুর পরের জীবন এবং শেষ দিনে বিশ্বাস আছে, তার এই চিন্তা থাকা উচিত যে আমরা যেন খোদার প্রাপ্য অধিকারও প্রদান করাটা নিশ্চিত করি এবং বান্দাদের অধিকার প্রদানও যেন নিশ্চিত করি। আর আল্লাহর দরবারে মানুষের উচিত দায়িত্ব পালনরত অবস্থায় পৌঁছার চেষ্টা করা। আল্লাহ তাআলা নামাজের প্রতি যখনই দৃষ্টি আকর্ষণ করেছেন, এভাবে দৃষ্টি আকর্ষণ করেছেন যে নামাজ যেন রীতিমতো নিয়মিত পড়া হয়, আর সব নামাজ যেন সময় মতো পড়া হয়, আর জামাতবদ্ধভাবে বা জামাত যেন পড়া হয়, জামাতের সাথে নামাজ কায়েম করার নির্দেশ রয়েছে। নামাজ কায়েম করার অর্থই হলো নামাজ যথাসময়ে জামাতের সাথে পড়া, কিন্তু যা চোখে পড়ে যা দেখা গেছে তা হলো আনসারুল্লাহ জরিপ করে থাকবে বা খতিয়ে দেখে থাকবে, জরিপ করা উচিত। যদিও মানুষ আনসার হয় বয়সের এমন একটি প্রান্তে যখন তাকে গভীর বিবেচনা এবং গাম্ভীর্যের মাঝে জীবন কাটাতে হয়, কিন্তু নামাজ বা জামাতের প্রতি সেভাবে দৃষ্টি নেই যেভাবে দৃষ্টি নিবদ্ধ হওয়া উচিত বা দৃষ্টি থাকা উচিত। তাই আনসারুল্লাহকে বিশেষভাবে সবচেয়ে বেশি কথার প্রতি দৃষ্টি দেওয়া উচিত, মনোযোগ দেওয়া উচিত যে তাদের প্রতিটি সভ্য এবং সদস্য যেন রীতিমতো নামাজ বা জামাতে অভ্যস্ত হয়। সব নাসেরকে এটি খতিয়ে দেখতে হবে, চেষ্টা করা উচিত যেন সে জামাতের সাথে নামাজ পড়তে অভ্যস্ত হয়। অসুস্থতা বা যদি কোনো বৈধ কারণ থাকে তাহলে ভিন্ন কথা, বা জামাত নামাজ পড়ার সর্বাত্মক চেষ্টা করা উচিত। পাশে যদি কোনো মসজিদ বা নামাজ সেন্টার না থাকে, সেই এলাকার আহমদিরা কোনো ঘরে একত্রিত হয়ে জামাতবদ্ধভাবে নামাজ পড়তে পারে। এই সুবিধাও যদি না থাকে তাহলে ঘরের সদস্যদের জামাতের সাথে নামাজ পড়া উচিত। এর ফলে শিশুদের এবং যুবকদের মাঝে নামাজ বরং জামাতবদ্ধভাবে নামাজ পড়ার বা জামাত নামাজ পড়ার সচেতনতা দৃঢ় হবে। আনসারুল্লাহ সত্যিকার অর্থে তখনই আনসারুল্লাহ পরিগণিত হতে পারে যখন তারা খোদার ধর্ম সুপ্রতিষ্ঠা, ধর্মে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে বা প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে নিজেদের ভূমিকা পালন করবে। যদি খোদার ইবাদত যা মানব সৃষ্টির উদ্দেশ্য সেটি যদি বা সেই লক্ষ্য যদি অর্জিত না হয়, আর যাদেরকে এর জন্য নিগরান এবং তত্ত্বাবধায়ক নিযুক্ত করা হয়েছে, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের দ্বারা যদি কাজ না করায় বা কাজ করানোর চেষ্টা না করা হয় বা উত্তম আদর্শ স্থাপনের চেষ্টা না করে, তাহলে কেবল নামে মাত্র আনসারুল্লাহ। আজকে তরবারি এবং তীরের যুদ্ধ আমরা লড়ছি না যেখানে তীরন্দাজের বা সাহায্যকারীর প্রয়োজন দেখা দিতে পারে। হযরত মসীহ মাউউদ ইসলাম বলেছেন যে আমাদের বিজয়ের একমাত্র অস্ত্র হল দোয়া। তাই আনসারুল্লাহ হওয়ার জন্য, আল্লাহর সাহায্যকারী পরিগণিত হওয়ার জন্য দোয়ার অস্ত্র ব্যবহারের প্রয়োজন রয়েছে। এর জন্য আবশ্যক হল খোদা বর্ণিত রীতি অনুসারে সেই অস্ত্র ব্যবহার করা। আর এটি যদি হয় বা এটি যদি করা হয়, কেবল তবেই আমরা হযরত মসীহ মওউদের হাতে বয়াতের সুবাদে যে দায়িত্ব বর্তায় তা পালনকারী গণ্য হব। নতুবা তিনি বারবার সতর্ক করেছেন যে আমার কথা যদি না মানো আর নিজেদের মাঝে পবিত্র পরিবর্তন না আনো, ইবাদতের যে দায়িত্ব রয়েছে তোমার উপর তা পালন না করো, তাহলে আমার হাতে বয়াত করার কোনো অর্থ নেই। তাই সব নাসের বানসারুল্লাহর প্রতিটি সদস্যের আত্মজিজ্ঞাসা করা উচিত যে সে বাজামাত নামাজের ব্যাপারে কতটা নিয়মিত এবং সচেতন, কতটা সন্তান সন্ততির সামনে উত্তম দৃষ্টান্ত স্থাপন করছে, তাদের নামাজের প্রকৃত রূপ কি আর চিত্র কেমন। নামাজকে শুধু একটি বোঝা হিসেবে নামাজকে নেওয়া হচ্ছে নাকি খোদার সন্তুষ্টি অর্জনের জন্য আমরা সব কিছু করছি, এটি দেখতে হবে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম নামাজের গুরুত্ব, এর আবশ্যকতা, আর নামাজের উদ্দেশ্য কি, আর নামাজ পড়ার রীতি এর উদ্দেশ্য, আর নামাজের দর্শন, নামাজের সময়ের দর্শন বিভিন্নভাবে বারংবার বিভিন্ন উপলক্ষে বিভিন্ন স্থানে স্পষ্ট করেছেন, ব্যাখ্যা করেছেন, তার কিছু উক্তি এখন আমি আপনাদের সামনে তুলে ধরব যা এর গুরুত্বের ওপর আলোকপাত করে। না রীতিমতো নিয়মিত যথাযথভাবে নামাজ পড়ার সম্পর্কে নসিহত করতে গিয়ে, উপদেশ দিতে গিয়ে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম একবার বলেন এক বৈঠকে, নামাজ রীতিমতো নিয়মিত যথাসময়ে পড়ো। অনেকেই এমন আছে যারা কেবল এক বেলার নামাজ পড়ে, তাদের স্মরণ রাখা উচিত নামাজ কখনো মাফ হয় না, নামাজ থেকে কোনো ছুটি নেই। এমনকি নবীদেরকেও নামাজ ক্ষমা করা হয়নি। এক হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লামের কাছে একটি নতুন জামাত এসেছে, তারা নামাজ না পড়ার ছাড় চেয়েছে, অনুমতি চায় যে নামাজ না পড়ার অনুমতি দেওয়া হোক। তিনি বলেন যে ধর্মে নামাজ নেই সেটি ধর্মই নয়, তাই তোমরা এই কথাটি ভালোভাবে মনের মনে কোঠায় গেঁথে নেবে, খোদার নির্দেশ অনুসারে কাজ করো, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর নির্দেশনাবলীর মাঝে একটি হলো আকাশ এবং এ পৃথিবী তার নির্দেশেই নিস্থানে প্রতিষ্ঠিত থাকতে পারে না হয় নয়। অনেক সময় এমন মানুষ যাদের স্বভাব ও অভ্যাস প্রকৃতির প্রতি নিবদ্ধ বা যারা প্রকৃতি পূজারী তারা বলে যে প্রকৃতি পূজার ধর্মই অনুসরণ করা উচিত বা অনুসরণযোগ্য, কেননা স্বাস্থ্য রক্ষার নীতিগুলো যদি অনুসরণ করা না হয় তাহলে পাক বা পবিত্র হয়ে লাভ কি লাভ কি। তিনি বলছেন স্পষ্ট হওয়া উচিত যে খোদাতালার নিদর্শনাবলীর মাঝে একটি নিদর্শন হলো অনেক সময় ঔষধ কোনো কাজ করে না আর স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করতে পারে না, ঔষধও কাজে আসে না, দক্ষ চিকিৎসকও কোনো কাজে আসে না। কিন্তু খোদার যদি ইচ্ছা থাকে তাহলে উল্টো সোজা হয়ে যায়। তাই এর জন্য আবশ্যক হলো খোদার সাথে সম্পর্ক স্থাপন, আর এর সর্বোত্তম উপায় হলো তাঁর ইবাদত, আর ইবাদতের মাঝে নামাজ। পুনরায় নামাজের স্বরূপ, নামাজের মর্ম, তত্ত্ব, গুরুত্ব, মানুষের নামাজ পড়ার প্রয়োজন কি এবং নামাজের সময় মানুষের অবস্থা কেমন হওয়া উচিত আন্তরিক, এসব বিষয়ে স্পষ্ট করতে গিয়ে একবার হযরত মসীহ মুসলিম বলেন যে নামাজ কি। নামাজ হলো একটি বিশেষ দোয়া, কিন্তু মানুষ এটিকে বাদশাদের কর মনে করে, নির্বোধ, এতটাও বোঝে না যে খোদা তালার এমন বিষয়ের প্রয়োজন কি, তার ব্যক্তিগত পরবিমুখ হওয়ার বৈশিষ্ট্যের বর্তমানে এসবের বিষয়ের প্রয়োজন কি যে মানুষ দোয়া এবং লা ইলাহা ইল্লাল্লাহ পাঠে রত থাকবে। সত্যিকার অর্থে মানুষের নিজেরই কল্যাণেতে নিহিত, এভাবে সে নিজের লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জন করে। নামাজের মাধ্যমে তার অভাব মোচন হয়, তার জীবনের উদ্দেশ্য সাধন হয়, সে তার লক্ষ্য অর্জন করে। তিনি বলেন যে এটি দেখে আমার আফসোস এবং আক্ষেপ হয় যে আজকাল ইবাদত, তাকওয়া এবং ধার্মিকতার প্রতি ভালোবাসা নেই। এর কারণ হলো বিভিন্ন কুপ্রথার বিষক্রিয়া, এই কারণে খোদা তালার ভালোবাসা হারিয়ে যাচ্ছে, আর ইবাদতকে যেভাবে উপভোগ করা উচিত সেভাবে মানুষ উপভোগ করে না, স্বাদ পায় না। পৃথিবীতে এমন কোনো বস্তু নেই যাতে স্বাদ এবং এক বিশেষ আনন্দ আল্লাহ তাআলা অন্তর্নিহিত রাখেননি, সব বস্তুতেই এটি রয়েছে, সব কিছুতেই রয়েছে। একটা বিশেষ স্বাদ পায় মানুষ, একটা বিশেষ আনন্দ পায়, উপভোগ করে, যেভাবে এক রোগী এক উন্নত এবং সুস্বাদু খাবারের স্বাদ পায় না, সেটিকে তিক্ত বা স্বাদবিহীন মনে করে, রোগীদের জিহ্বার স্বাদ হারিয়ে যায়, কোনো কিছুরই স্বাদ পায় না অধিকাংশ রোগীর ক্ষেত্রে এটি দেখা যায়। অনুরূপভাবে এমন মানুষ যারা খোদার এবাদতে আনন্দ পায় না, স্বাদ পায় না, এবাদতকে উপভোগ করে না, তাদের নিজেদের অসুস্থতার বিষয়ে চিন্তিত হওয়া উচিত। যারা নামাজের স্বাদ পায় না তারা অসুস্থ, কিন্তু কেননা আমি যেভাবে বলেছি এই পৃথিবীতে এমন কোনো জিনিস বা বস্তু নেই যাতে আল্লাহ তাআলা কোনো প্রকার টেস্ট বা স্বাদ অন্তর্নিহিত রাখেননি। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের উদ্দেশ্যে, তাই কারণ কি যে এই ইবাদতে তার সে আনন্দ পাবে না বা স্বাদ পাবে না বা উপভোগ করবে না। স্বাদ অবশ্যই রয়েছে, কিন্তু এমন মানুষ চাই যে সেটিকে উপভোগ করার চেষ্টা করবে, স্বাদ নেওয়ার চেষ্টা করবে। আল্লাহ তাআলা বলছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যেখানে মানুষ সৃষ্টি হয়েছে ইবাদতের জন্য, তাই ইবাদতে এক আনন্দ এবং স্বাদ পরম মার্গের রাখা আবশ্যক। ইবাদতে উন্নত মার্গের স্বাদ এবং আনন্দ থাকা উচিত, নতুবা আল্লাহর সৃষ্টির কোনো উদ্দেশ্য সাব্যস্ত হবে না। যদি আনন্দই না পায়, স্বাদ না পায়, কীভাবে মানুষ ইবাদত করতে পারে? আমরা প্রাত্যহিক অভিজ্ঞতায় এটি লক্ষ্য করি, প্রত্যহে অভিজ্ঞতা হয় যে দেখো বিভিন্ন খাদ্যশস্য, বিভিন্ন পানাহারের বিভিন্ন বস্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সে কি এগুলোর মাঝে এক আনন্দ স্বাদ পায় না, উপভোগ করে না? এই স্বাদ নেয়ার জন্য এবং এইটি অনুভব করার জন্য তার মুখে আল্লাহ তাআলাকে জিহ্বা সৃষ্টি করেননি, সে সুন্দর বস্তুকে দেখে, প্রাণী জগৎ হোক বা উদ্ভিদ গাছপালা হোক, পাহাড় হোক বা ফল হোক, বিভিন্ন সুন্দর বস্তু হোক বা বিভিন্ন পশু প্রাণী দেখে কি মানুষ আনন্দ পায় না? মানুষকে উপভোগ করে না, অবশ্যই সে আনন্দিত হয়। পুলক হৃদয়ে পুলক জাগানো সুর কি তার কানে মধুর লাগে না? এ কথার বা এ কথা প্রমাণের জন্য আরো কোনো প্রমাণেরও কি প্রয়োজন আছে যে ইবাদতে কোনো স্বাদ নেই? আল্লাহ তাআলা বলছেন যে আমরা নরনারীকে জোড়া জোড়া সৃষ্টি করেছি আর পুরুষের প্রতি পুরুষের ভিতরে এর প্রতি আকর্ষণ রেখেছি। আল্লাহ তাআলা এটি জোর করে করেননি, বরং এটি আনন্দ এবং স্বাদ রেখেছেন। যদি কেবল সন্তান সন্ততি এবং বংশের উদ্দেশ্য হতো, তাহলে সেই উদ্দেশ্য এছাড়া সাধন হতো না। ভালোভাবে স্মরণ রেখো যে এবাদত কোনো বোঝা বা কোনো কর বা ট্যাক্স নয়, এতেও এক আনন্দ রয়েছে, এক এক স্বাদ অন্তর্নিহিত আছে। আর এই স্বাদ, এই আনন্দ পৃথিবীর সকল স্বাদ আনন্দ এবং সকল রিপুজ ও স্বাদ এবং আনন্দ থেকে উন্নত এবং মহান। যেভাবে এক রোগী পরম উন্নত মানের খাবারের স্বাদ থেকে বঞ্চিত থাকে, এইভাবে ঠিক এইভাবেই সেই মানুষ দুর্ভাগা যে আল্লাহ তাআলার ইবাদতকে উপভোগ করে না বা আনন্দ পায় না ইবাদত করে। অতএব এটি মানুষের দুর্বলতা ছাড়া আর কিছু নয় যে সে নামাজের প্রতি মনোযোগ নিবদ্ধ করে না, মনোযোগ দেয় না, আর আল্লাহর আল্লাহর ইবাদত থেকে সে বঞ্চিত থাকে আর নামাজকে নামাজ স্বাদ পায় না, উপভোগ করে না। আমাদের লোকদের এমন হওয়া উচিত নয়। প্রকৃত নামাজ কেমন আর কেমন হওয়া উচিত এ বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে হযরত মুসা আলাইহিস বলছেন যে স্মরণ রেখো, নামাজ এমন একটি ইবাদত যার মাধ্যমে ইহ পরকাল উভয়টি সুন্দর, সুসংহত, সুশৃঙ্খল হয়। কিন্তু অধিকাংশ মানুষ এমনভাবে নামাজ পড়ে যে নামাজ তাদেরকে অভিশাপ দেয়, অভিসম্পাদ করে। আল্লাহ তাআলা বলছেন ফা ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ধ্বংস সেসব নামাজিদের জন্য যারা নামাজের প্রকৃত অর্থ এবং উদ্দেশ্য মর্ম সম্পর্কে অজ্ঞ। নামাজ সেই ইবাদত যা পড়লে সকল প্রকার অপকর্ম এবং নির্লজ্জতা থেকে তাকে রক্ষা করা হয়। এভাবে নামাজ পড়া মানুষের নিজের শক্তি বলে সম্ভব নয়, খোদার সাহায্য এবং খোদার কাছে সাহায্য চাওয়া ছাড়া এটি সম্ভব নয়। মানুষ যতদিন দোয়ারত না থাকবে, এ ধরনের বিগলন এবং এ ধরনের কাকুতি মিনতি হৃদয়ে সৃষ্টি হওয়া সম্ভব নয়। নামাজ পড়ার জন্য যে পর্যায়ে যেভাবে নামাজ পড়লে সকল পাপ থেকে রক্ষা পাওয়া যায় জন্য চেষ্টার প্রয়োজন, খোদার কৃপা ভাজন হওয়ার প্রয়োজন রয়েছে, এর জন্য হৃদয়ের বিগলন আত্মনিবেদন আবশ্যক। তাই তোমাদের দিন রাত, তোমাদের দিনও আর তোমাদের রাত এক কথায় কোনো একটি মুহূর্ত যেন দোয়া শূন্য না থাকে। অর্থাৎ নামাজের স্বাদ পাওয়ার জন্য, নামাজকে উপভোগ করে তোলার জন্য খোদার কৃপার কৃপাভাজন হতে হবে, খোদার ফজলের বা কৃপার জন্য তার সামনেই ঝুঁকতে হবে, বিনত হতে হবে, আর চলাফেরা ওঠা বসায়ও খোদাকে স্মরণ করা আবশ্যক এবং হৃদয়ে এক ধরনের ভয় এবং বিগলন সৃষ্টির জন্য দোয়া করতে হবে। অবস্থা সৃষ্টি হলে নামাজ উপভোগ্য হয়ে ওঠে। নামাজ যে স্বাদ না পাওয়া আর এর কারণ সম্পর্কে তিনি বলছেন যে আমি দেখি যে মানুষ নামাজে উদাসীন এই কারণে হয়ে থাকে যে তারা নামাজে যে স্বাদ, যে আনন্দ অন্তর্নিহিত আল্লাহ তাআলা রেখেছেন সেই সম্পর্কে তারা অজ্ঞ অনবহিত, এর বড় কারণ এটি। এছাড়া শহর এবং গ্রামে আলস্য আরও বেশি দেখা যায়। যারা কর্মব্যস্ততাপূর্ণ আবাদিতে বসবাস করে, যারা যেখানে ব্যস্ত থাকে তারা কাজের কারণে আরও বেশি উদাসীন হয়ে যায়। শতভাগ তো দূরের কথা, শতকরা পঞ্চাশ ভাগ প্রকৃত ভালোবাসা নিয়ে তাদের সত্যিকার প্রভুর সামনে সেজদা মনত হয় না। পুনরায় প্রশ্ন দাঁড়ায় যে স্বাদ সম্পর্কে কেন তারা অজ্ঞ এবং অনবহিত, আর এই স্বাদ তারা কেন কখনো নেয়নি? অন্যান্য ধর্মে এ ধরনের নির্দেশ নেই, অন্যান্য ধর্মে এই ধরনের শিক্ষা নেই রীতিমতো নামাজ পড়ার বা ইবাদতের। কোনো কোনো সময় এমন হয় যে আমরা নামাজে ব্যস্ত থাকি, মুয়াজ্জিন আজান দেয়, মানুষ তা শোনাও পছন্দ করে না, তাদের তারা কষ্ট পায় আজানে শুনে, এরা এদের অবস্থা সত্যিই করুণ এবং শোচনীয়। আজান হয়, আজানের প্রতি কর্ণপাত করে না, নামাজের সময় হয় মনোযোগ নিবদ্ধ করে না, মনোযোগ দেয় না, এদের অবস্থা সত্যিই করুণ। একটা বৈঠকে এই কথাগুলো হচ্ছিল, জানি মনে এখানে এমন মানুষ আছে, এদের দোকান মসজিদের নিচে কিন্তু কোনো কখনো গিয়ে নামাজের জন্য দাঁড়ায় না মসজিদে, অর্থাৎ নামাজের জন্য যায় না। অতএব আমি এটি বলতে চাই যে এক বুক জ্বালা নিয়ে গভীর উৎসাহ ও আগ্রহের সাথে দোয়া করা উচিত আল্লাহর কাছে, যেভাবে ফল এবং বিভিন্ন বস্তুর মাঝে আল্লাহ তাআলা বিভিন্ন প্রকার স্বাদ অন্তর্নিহিত রেখেছেন, নামাজ এবং ইবাদতেরও একবার সেভাবে স্বাদ পাইয়ে দাও হে আল্লাহ। মানুষ যা খায় তার মনে থাকে, স্মরণ থাকে। কোনো ব্যক্তি যখন কোনো সুন্দর জিনিস বা ব্যক্তিকে, সুদর্শন ব্যক্তি বা বস্তুকে দেখে আর উপভোগ করতে ভালো মনে থাকে, কোনো কুৎসিত বা নোংরা চেহারা দেখে তার পুরো অবস্থা তার সামনে মূর্ত হয়। যদি অবশ্য যদি কোনো সম্পর্ক না থাকে তাহলে কিছুই মনে থাকে না মানুষের ব্যক্তি বা বস্তু। সুন্দর জিনিস বা কুৎসিত জিনিস এই জন্য মনে থাকে যে মনোযোগ সহকারে মানুষ তা দেখে, কিন্তু যদি কোনো সম্পৃক্ততা সংশ্লিষ্টতা না থাকে তার কিছুই মনে থাকে না। অনুরূপভাবে বেনামাজিদের দৃষ্টিতে নামাজ হলো একটি জরিমানা। অনর্থক সকালবেলা উঠে শীতে উজু করে আরামদায়ক নিদ্রা পরিহার করে বেশ কয়েক প্রকার আরাম আয়েশ ছেড়ে দিয়ে নামাজ পড়তে হয়। আসল কথা হলো এর প্রতি তাদের এক হৃদয়ে ঘৃণা রয়েছে। এমন মানুষ নামাজকে বোঝে না, এই সেই আনন্দ এবং স্বাদ যে নামাজে রয়েছে সে তা সে জানেই না, সে বোঝে না যে নামাজে কি আনন্দ এবং স্বাদ অন্তর্নিহিত আছে। নামাজের এই স্বাদ বা আনন্দ কীভাবে পাওয়া সম্ভব হতে পারে? আমি দেখি যে এক মদ্যপ বা মদ্যপি ব্যক্তি যতক্ষণ নেশা না হয় উপর্যপরি সে পান করতে থাকে, এক পর্যায়ে সে নেশা বোধ করে। বুদ্ধিমান এবং পুণ্যবানরা এই উদাহরণকে কাজে লাগাতে পারে, রীতিমতো নামাজ পড়া উচিত, যতদিন স্বাদ না পায় আল্লাহ নামাজ পড়া উচিত, দোয়া করে যাওয়া উচিত যে হে আল্লাহ নামাজে সে আনন্দ দাও, সেই স্বাদ দাও যা অন্য অন্য বস্তু তুমি অন্তর্নিহিত রেখেছ, রীতিমতো তার নামাজ পড়া উচিত যতদিন সে স্বাদ না পায়। যেভাবে এক মদ্যপ ব্যক্তির মাথায় এক কল্পিত স্বাদ থাকে যা অর্জন করা তার লক্ষ্য হয়ে থাকে, অনুরূপভাবে মন মস্তিষ্ক এবং অন্য সকল শক্তি বৃত্তির লক্ষ্য হওয়া উচিত নামাজে সেই স্বাদ এবং আনন্দ পাওয়া। মানুষের যত শক্তি আছে, সামর্থ্য আছে, এই কাজে নিয়োজিত করা উচিত যে আমাকে নামাজের স্বাদ পেতে হবে, নামাজ উপভোগ করতে হবে। এক নিষ্ঠা এবং উদ্দীপনার সাথে অন্তত পক্ষে সেই নেশাবাজ ব্যক্তির ব্যাকুলতা এবং উৎকণ্ঠার সদৃশ এক দোয়া যেন হৃদয় থেকে উদ্ভূত হয় যে সেই স্বাদ যেন পায়। তিনি বলেন, যদি এই ব্যাকুলতা আর উৎকণ্ঠা যদি সৃষ্টি হয় এই স্বাদ পাওয়ার জন্য, তাহলে আমি বলছি আর সত্য করে বলছি যে অবশ্যই সেই স্বাদ লাভ হবে, সে আনন্দ লাভ হবে। তিনি বলছেন যে নামাজ পড়ার সময় সেই সকল স্বার্থ যেন তার সিদ্ধি হয় যা তার সামনে রয়েছে, আর এসান বা নেক কর্ম যেন তার লক্ষ্য উদ্দেশ্য হয়। ইন্নাল হাসানাত ইউজহিবুন সাইয়্যাত, পুণ্য পাপকে নিশ্চিহ্ন করে বা দূরীভূত করে। আল্লাহ তাআলা বলছেন এ সকল পুণ্য এবং আনন্দ ও স্বাদ হৃদয় রেখে দোয়া করা উচিত। সেই নামাজ যা সত্যবাদীদের এবং নেক কর্মশীলদের নামাজ হয়ে থাকে তার যেন সৌভাগ্য হয়। এই যে বলা হয়েছে ইন্নাল হাসানাত ইউজহিবুন সাইয়্যাত, অর্থাৎ পুণ্য অর্থাৎ নামাজ পাপকে দূরীভূত করে, বা অন্যত্র আল্লাহ তাআলা বলেন যে নামাজ অশ্লীলতা এবং অন্যায় ও পাপ থেকে রক্ষা করে। কিন্তু আমরা দেখি যে অনেকে নামাজ পড়া সত্ত্বেও আবার পাপে লিপ্ত থাকে। এর উত্তর হলো তারা নামাজ পড়ে কিন্তু সত্যিকার উদ্দীপনা এবং সততার সাথে পড়ে না, তাদের নামাজে কোনো উৎসাহ উদ্দীপনা থাকে না, তারা কেবল প্রথাগতভাবে অভ্যাসজনিতভাবে সেজদা করে, তাদের হৃদয় মৃত। আল্লাহ তাআলা তাদের এই নামাজের নাম হাসানাত বা পুণ্য রাখেননি। এখানে যে হাসানাত শব্দ ব্যবহার করেছেন আর সালাত শব্দ ব্যবহার করেননি, অথচ অর্থ একই। এর কারণ হলো নামাজের বৈশিষ্ট্য আর সৌন্দর্যের দিকে ইঙ্গিত করা যে সেই নামাজেই পাপ দূরীভূত করে, যার মাঝে সত্য থাকে, নিষ্ঠা থাকে, সত্যের প্রেরণা থাকে এবং কল্যাণ প্রবাহের বৈশিষ্ট্য জনতাতে থাকে। এমন নামাজ অবশ্যই পাপকে দূরীভূত করে। নামাজ কেবল ওঠা বসার নাম নয়, নামাজের প্রাণ এবং প্রেরণা স্পিরিট হলো সেই দোয়া যা নিজের মাঝে এক স্বাদ, এক আনন্দ রাখে। নামাজের লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনের চেষ্টা কিভাবে করা উচিত, নামাজের যে বিভিন্ন রুকন রয়েছে, অর্থাৎ কেয়ামত অর্থাৎ দাঁড়ানো, রুকু করা, সেজদা করা, দুই সেজদার মাঝখানে বসা বা দুই রাকাতের পর বসা, এগুলো নামাজে এর অন্তর্ভুক্ত করার উদ্দেশ্য হলো সেই এই লক্ষ্য অর্জন করা। নামাজের যে বিভিন্ন রুকন রয়েছে এগুলো আসলে আধ্যাত্মিক অর্থে উঠা বা বসারই নাম। আল্লাহ তাআলার দরবারে মানুষকে আল্লাহ তাআলার মুখোমুখি দণ্ডায়মান হতে হয়। কেয়াম বা দণ্ডায়মান হওয়াও সেবকদেরই শিষ্টাচার বা সেবক সুলভ বৈশিষ্ট্যেরই বইয়ের প্রকাশ। মানুষ যখন বড় মানুষের কাছে শ্রদ্ধার সাথে দণ্ডায়মান থাকে, তো নামাজে দণ্ডায়মান হওয়া এটি সেবক সুলভ শিষ্টাচারেরই পরিচয়ক। রুকু দ্বিতীয় অংশ, এটি বলে যে সে নির্দেশ পালনের জন্য কতটা মাথা ঝুঁকায়। সেজদা সেবক সুলভ পরম শিষ্টাচার এবং বিনয় আর বিলুপ্তিকে প্রকাশ করে যায় ইবাদতের উদ্দেশ্যে। মানুষ যখন সেজদা করে নিজেকে পরম বিনয়ের সাথে এবং বিলুপ্তি আত্মবিলুপ্তির পর্যায়ে নিয়ে যায়, এটি ইবাদতের উদ্দেশ্য যে আমি আল্লাহ তাআলার দরবারে এই যে সেবক সুলভ শিষ্টাচার তা আল্লাহ তাআলা স্মরণ করানোর জন্য নির্ধারণ করেছেন। আর দেহকে আধ্যাত্মিক ওঠা বসা থেকে বরকত বা অংশ দেওয়ার জন্য এগুলো নির্ধারণ করেছেন। যেভাবে বাহ্যত মানুষ সেবক সুলভ শিষ্টাচার আর প্রদর্শন করছে, একইভাবে আধ্যাত্মিকভাবেও আত্মা এবং হৃদয়কেও সেইভাবে কেয়াম রুকু আর সেজদা করা উচিত। এছাড়া আধ্যাত্মিক অবস্থার প্রমাণস্বরূপ একটা বাহ্যিক রীতি নির্ধারণ করেছেন। বাহ্যিক উঠা বসাতে যা অভ্যন্তরীণ এবং আধ্যাত্মিক উঠা বসারই একটি প্রতিফলন। এক্ষেত্রে যদি শুধু অনুকরণকারীর মতো অনুকরণ করা হয়, শুধু হাত বাঁধা উঠা আর রুকুতে যাওয়া বসা, এই যদি অনুকরণকারীর মতো অনুকরণই করতে হয় আর এটিকে ভারী বোঝা মনে করে ছুঁড়ে ফেলার চেষ্টা করা হয়, তাহলে তুমি নিজে চিন্তা করো যে এটি মানুষ কিভাবে উপভোগ করতে পারে। যতক্ষণ পর্যন্ত মানুষ স্বাদ না পাবে, উপভোগ না করবে, এর প্রকৃত অর্থ এবং মর্ম কিভাবে বোঝা যাবে বা প্রমাণিত হতে পারে। মানুষ বুঝবে না, স্বাদ পাবে না, আনন্দ পাবে না নামাজের প্রকৃত অর্থ এবং মর্ম কি। এটি তখনই সম্ভব যদি হৃদয় সম্পূর্ণভাবে আত্মবিলুপ্তির পথে পুরবিনয়ের সাথে আল্লাহ তাআলার দরবারে সেজদা বনত হয়। অতএব আত্মাকেও সেভাবেই সেজদা করতে দেহ সেজদা করে আল্লাহ দরবারে সেভাবে বিনত হচ্ছে যেভাবে দেহ সেজদা বনত হয়। আর মুখ যা বলে আত্মাও যেন তাই উচ্চারণ করে, যা বলছে মুখে তা যেন সেই শব্দগুলো যেন হৃদয় থেকে উদ্ভূত হয়, তখন এক প্রশান্তি আর এক জ্যোতি আর এক আনন্দ লাভ হয়। আমি এটিকে আরো খোলাসা করে লিখতে চাই যে মানুষ যে সকল দৈহিক স্তর অতিক্রম করে মানুষে পরিণত হয়, যেমন শুক্রাণু, বরং তারও পূর্বে বিভিন্ন প্রকার খাবার, সেগুলোর গঠন গড়নের শুক্রাণুর পর বিভিন্ন স্তর অতিক্রম করে শিশুর জন্ম হওয়া, যৌবন উপনীত এবং বৃদ্ধ বয়সে পৌঁছা, এ সকল অবস্থা যার সে সম্মুখীন হয় বিভিন্ন পর্যায়ে, তার সে যেন আল্লাহ তাআলার রুবুবিয়ত অর্থাৎ প্রতিপালনের কথা সবসময় তার মন মস্তিষ্কে যদি বিরাজ করে, সেই রব হিসাবে আল্লাহ তাআলার সামনে দাস হিসাবে নিজেকে সেজদা বনত করতে পারে। মানুষ যদি সব কিছু চিন্তা করে যে আমি কীভাবে সৃষ্টি হয়েছি, কীভাবে বিভিন্ন স্তর অতিক্রম করেছি, কীভাবে বড় হয়েছি, কীভাবে আল্লাহ তাআলা আমাকে লালন পালন করেছেন, কেবল তবেই সত্যিকার অর্থে বান্দা বা দাস হিসাবে দায়িত্ব পালনের কথা মানুষ ভাবতে পারে এবং পালন করতে পারে। বস্তুত উদ্দেশ্য হল নামাজে স্বাদ এবং আনন্দ বান্দা এবং প্রভুর এক সম্পর্কের কল্যাণে সৃষ্টি হয়। যতক্ষণ পর্যন্ত মানুষ নিজেকে সম্পূর্ণভাবে বিলুপ্ত বা বিলুপ্ত প্রায় না করবে, যার রুবুবিয়তের প্রকৃত দাবি, অর্থাৎ নিজেকে অর্থহীন গুরুত্বহীন যতক্ষণ মনে না করবে, ঐশী কল্যাণ রাজি এবং খোদাতালার প্রতিফলন হয় না তার উপর, খোদার কল্যাণ থেকে যদি লাভবান হতে হয় পূর্ণ দাসত্ব বরণ করতে হবে। যদি এমনটি হয় তাহলে উন্নত মানের আধ্যাত্মিক স্বাদ লাভ হয়, যার চেয়ে মহান কোনো স্বাদ বা আনন্দ থাকতে পারে না, হতে পারে না। এ পর্যায়ে এসে মানুষের আত্মা বা রূহ যখন সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায়, খোদা তালার দিকে এক প্রশ্রবণের মতো প্রবাহিত হয়, আল্লাহ ছাড়া অন্য সবার সাথে তার সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন হয়ে যায়, তখন খোদার ভালোবাসা তার উপর নাজল হয় বা বর্ষিত হয়। এই মিলন মেলায় সেই দুটো জোশ, অর্থাৎ উদ্দীপনা, উপর থেকে প্রতিপালকের জোশ বা উদ্দীপনা, নিচে থেকে উবুদিয়তের বা দাসত্বের উদ্দীপনা, ফলে এক বিশেষ সম্পর্ক সৃষ্টি হয়। খোদা তালার রুবুবিয়ত বা প্রতিপালনের বৈশিষ্ট্য এক উদ্দীপনা সৃষ্টি হয়, মানুষের উবুদিয়ত বা দাসত্বের এক উদ্দীপনা এবং আগ্রহ দেখা যায়। উভয়টির যখন মেলন ঘটে তখন এক বিশেষ অবস্থা, আধ্যাত্মিক অবস্থা সৃষ্টি হয়, আধ্যাত্মিক স্বাদ সৃষ্টি হয়, নাম হলো সালাত। এই বিশেষ অবস্থার নাম নামাজ। জারাব এবং দাসের মেলনে সৃষ্টি হয়, এটি হলো সেই নামাজ যা পাপকে ভস্মীভূত করে। নামাজ যদি এমন হয়, এভাবে যদি নামাজ পড়া হয় কেবল, তবেই আল্লাহ তাআলা বলছেন যে এর ফলে পাপ দূরীভূত হয়, পাপ ভস্মীভূত হয়, কেননা যে অর্থাৎ নামাজ পাপকে দূরীভূত করে, নিজের জায়গায় এক জ্যোতি ছেড়ে যায় যা পুণ্যের পথযাত্রীকে সমস্যা এবং রাস্তার আশঙ্কার মুখে তা উজ্জ্বল প্রদীপ বা টর্চ হিসেবে কাজ করে, টর্চ লাইটের কাজ করে। আর সকল প্রকার খড়কুটো, পাথর, কাটা যাই তার পথে থাকে তার সম্পর্কে অবহিত করে তাকে রক্ষা করে, সে দেখে এসব কিছু। আর এই অবস্থাতে ইনসাল্লাহ তানহানিল ফাশায় ওয়াল মুনকার তার ক্ষেত্রে প্রযোজ্য হয়, কেননা তার হাতে নয় বরং তার হৃদয়ে এক সমুজ্জ্বল প্রদীপ থাকে। তিনি বলছেন যে এই এই অবস্থা ইনসাল্লাহ তানহানিল ফাশায় ওয়াল মুনকার তার ক্ষেত্রে প্রযোজ্য হয়, অর্থাৎ নামাজ অশ্লীলতা এবং পাপ থেকে এবং ভ্রান্ত কার্যকলাপ থেকে বিরত রাখে, তার হৃদয়ে এক উজ্জ্বল প্রদীপ বিরাজমান থাকে তখন। আর এই অবস্থা পূর্ণ বিনয়, সম্পূর্ণ আত্মবিলোপ এবং পুরো বিনয়ে আর পূর্ণ আনুগত্যের ফলে লাভ হয়। এমন ক্ষেত্রে পাপের কথা মাথায় কিভাবে আসতে পারে? এমন অবস্থা যদি লাভ হয়, পাপের কথা সে ভাবতেই পারে না, আর অস্বীকার করার কথা সে ভাবতেই পারে না, অশ্লীলতার দিকে তার দৃষ্টি যেতেই পারে না। বস্তুত এমন একটি আনন্দ এবং স্বাদ তার লাভ হয়। এটি এমন একটি অবস্থা যা বর্ণনা করার ভাষা আমার নেই। এক আত্মাভিমানী মোমেন সর্বাবস্থায় কেবল আল্লাহর সামনে ঝুঁকে বিনত হয় এবং বিনত হওয়া উচিত, আর আল্লাহ ছাড়া অন্যদের কোনোভাবে নিজেদের আশা ভরসা এবং মনোযোগের কেন্দ্রস্থলে পরিণত করা উচিত নয়। এটি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যে এই কথাও স্মরণ রাখার যোগ্য যে নামাজ যা সত্যিকার অর্থে নামাজ, তা দোয়ার ফলেই লাভ হয়। নামাজও দোয়ার মাধ্যমেই লাভ হওয়া সম্ভব। আল্লাহ ছাড়া অন্যদের কাছে হাত পাতা মোমেন সুলভ বৈশিষ্ট্যের সম্পূর্ণ পরিপন্থী। এই মর্যাদা কেবল আল্লাহ তাআলারই প্রাপ্য। মানুষ যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণভাবে নিজেকে তুচ্ছ প্রমাণ করে আল্লাহর কাছে হাত না পাতবে, তার কাছে না চাইবে, নিশ্চিত জেনে রাখো, যেমন ব্যক্তি সত্যিকার মুসলমান এবং সত্যিকার মোমেন আখ্যা পাওয়ার যোগ্য নয়। ইসলামের সত্যিকার মর্ম এবং অর্থ হল তার সকল শক্তি, বাহ্যিক হোক বা অভ্যন্তরীণ, পুরোটাই আল্লাহ তাআলার দরবারে যেন সে জামানত হয়। যেভাবে একটা বড় ইঞ্জিন অনেক কল কবজাকে সচল করে, তাতে গতি সঞ্চার করে, একইভাবে মানুষ যতক্ষণ পর্যন্ত তার প্রতিটি কাজ, প্রতিটি গতিবিধি এবং উঠা বসাকে সেই ইঞ্জিনের মহান শক্তির অধীনস্থ না করবে, সে কিভাবে খোদার একমাত্র উপাস্য হওয়ার কথা স্বীকার করতে পারে? আর ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা সামাওয়াতি ওয়াল আরস বলার সময় সত্যিকার অর্থে নিজেকে কিভাবে হানি ব্যয়কত্ববাদী আখ্যা দিতে পারে, যেভাবে মৌখিকভাবে দাবি করে সেভাবে তার দৃষ্টিও সেই দিকে নিবদ্ধ হওয়া উচিত। সমস্ত মনোযোগ আল্লাহর প্রতি নিবদ্ধ করার কথা সে বলে, আর ইবাদতকারী একত্ববাদী হওয়ার দাবিও করে সে। তিনি বলছেন যে তার পূর্ণ মনোযোগ ও আল্লাহ তাআলার প্রতি আল্লাহ তাআলাতেই নিবদ্ধ হওয়া উচিত। এমন অবস্থা যদি হয় নিঃসন্দেহে সে মুসলমান, অবশ্যই এমন ব্যক্তি মুসলমান এবং সে মোমেন, আর সে নিষ্ঠাবান একত্ববাদী। কিন্তু যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্যের সামনে হাত পাতে আর ও অন্যদিকেও ঝুঁকে বা সৃজাবনত হয়, সে বড়ই দুর্ভাগা এবং সে বঞ্চনার শিকার। এমন সময় তার জীবনে আসবে যে মৌখিকভাবেও সে আল্লাহ তাআলার দিকে ঝুঁকতে পারবে না। পুনরায় বলেন যে নামাজ পরিত্যাগ করা এবং আলস্যের একটি বড় কারণ হলো মানুষ আল্লাহকে বাদ দিয়ে অন্যের সামনে যখন সে ঝুঁকে তখন হৃদয় ও আত্মার অবস্থা সেই বৃক্ষের মতো হয়ে যায়, যার শাখা প্রথম দিকে একদিকে ঘুরিয়ে দেওয়া হয়, সেই দিকেই সেই শাখাগুলো বড় হতে থাকে, ঝুঁকতে থাকে। খুবই গুরুত্বপূর্ণ কথা, নামাজ ছেড়ে দেয়া বা নামাজ পড়ার ক্ষেত্রে দুর্বলতা দেখানো, আল্লাহকে বাদ দিয়ে অন্যদের উপর বেশি যদি নির্ভর করা আরম্ভ করে মানুষ ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে সেই বৃক্ষের ন্যায়, যা যে বৃক্ষের শাখাগুলো যদি একদিকে ঘুরিয়ে দেওয়া হয় সেই শাখাগুলো সেই দিকেই বা সে পানেই বড় হতে থাকে। আল্লাহর পক্ষ থেকে কঠোরতা তার হৃদয়ে সৃষ্টি হয়ে তাকে প্রাণহীন ও পাথর বানিয়ে দেয়, যেমনটি কিনা সেসব শাখা হয়ে থাকে যে শাখাগুলো একদিকে ঝুঁকে যায়, অন্যদিকে এরপর আর ঘুরতে পারে না। অনুপাবে হৃদয় এবং আত্মা প্রতিদিন প্রতিনিয়ত আল্লাহ থেকে দূরে সরে যেতে থাকে, এটি বড় ভয়াবহ এবং হৃদয়কে কাঁপিয়ে তোলার মতো বিষয় যে মানুষ আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে হাত পাতবে। তাই নামাজ রীতিমতো এবং নিয়মিত পড়া একান্ত আবশ্যক, যেন ত্যাগবদ্ধমূলক অভ্যাসে পরিণত হয় আর আল্লাহর দিকে বারবার আসার যেন মনোবৃত্তি সৃষ্টি হয়। এর ফলে ধীরে ধীরে এমন সময় জগতের সাথে সম্পূর্ণভাবে সম্পর্ক ছিন্ন হয়ে মানুষ এক নূর এবং এক স্বাদ লাভ করে, সবকিছু থেকে পৃথক হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, শুধু আল্লাহর দিকেই সে শুধু কেবল আল্লাহমুখী হয়ে থাকে। তখন মানুষ এক আলো বা জ্যোতি লাভ করে এবং সে স্বাদ পায়। আমি এই বিষয়টি পুনরায় জোর দিয়ে বলছি, পরিতাপ, আমি সেই শব্দ পাইনি যার মাধ্যমে আল্লাহকে বাদ দিয়ে অন্য দ্বারস্থ হওয়ার ক্ষতিকর দিকগুলো তুলে ধরতে পারবো। মানুষ সামনে গিয়ে এরা মিনতি করে, আকুতি করে, এই কথা খোদা তালার আত্মাভিমানকে জাগ্রত করে। এটি মানুষের নামাজ পড়া, আল্লাহ তালার নয়। আল্লাহ তখন এমন ব্যক্তি থেকে পৃথক হয়ে যান, তাকে দূরে ঠেলে দেন। আমি সাদামাটা ভাষায় এটিভাবে বলতে চাই যে যদিও বিষয়টি এমন নয়, কিন্তু সহজে বোঝা যায়, যেভাবে এক আত্মাভিমানী পুরুষের আত্মাভিমান এটি দেখা পছন্দ করবে না যে তার স্ত্রী অন্য কারোর সাথে সম্পর্ক স্থাপন করবে, যেভাবে সেই পুরুষ এমন দুষ্কৃতকারী মহিলাকে হত্যাযোগ্য মনে করে, বরং কোনো কোনো ক্ষেত্রে এমন ঘটনা ঘটেও যায়। আল্লাহ তাআলার আত্মাভিমান এবং আত্মসম্মান বোধ এমনই খোদা একান্ত আত্মাভিমানী। প্রকৃত অর্থে খোদার দাসত্ব এবং বিশেষ দোয়া আল্লাহ তাআলারই প্রাপ্য, তার সামনেই নিবেদন করতে হয়, সেই সত্তার সামনেই নিবেদন করতে হয়। তিনি অন্য কাউকে মাবুদ উপাস্য আখ্যা দেওয়া হবে বা ডাকা হবে এটি তিনি পছন্দ করতে পারেন না। তাই স্মরণ রেখো, ভালোভাবে স্মরণ রেখো যে অন্যদের সাথে সামনে ঝোঁকা, আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করা আমাদের নামাজ বা একত্ববাদ যাই বলো না কেন, তহিদের মৌখিক স্বীকারোক্তির নামই হল নামাজ। এটি তখন অর্থহীন ও অকল্যাণকর হয়ে থাকে যখন নাস্তি, বিনয়ী এবং একত্ববাদী হৃদয়ে নামাজে আজ বিভিন্ন চিন্তাধারা মাথায় জাগ্রত হওয়া, কুমন্ত্রণা সৃষ্টি হওয়ার কথা অনেকেই বলে, বিভিন্ন ধরনের চিন্তাভাবনা মাথায় জাগ্রত হতে থাকে নামাজে। তিনি বলেন যাদের আল্লাহ তাআলার প্রতি পুরো মনোযোগ থাকে না তাদেরই নামাজে বিভিন্ন প্রকার চিন্তাভাবনা মাথায় জাগ্রত হয়। দেখো, এক বন্দি যখন বিচারকের সামনে দণ্ডায়মান থাকে তার হৃদয়ে কি অন্য ধারণা আসতে পারে? এক বন্দি যখন বিচারকের সামনে দণ্ডায়মান থাকে অন্য ধ্যান ধারণা মাথায় আসতে পারে না। দৃষ্টান্তটি এমনই, হুজুর বলছেন কখনো নয়, এমন চিন্তা ভাবনা আসতেই পারে না মাথায়, সে পূর্ণ মনোযোগ সহকারে বিচারকের সামনে দণ্ডায়মান থাকবে, সেটি শোনার জন্য উদগ্রী থাকবে, হাকিম কি সিদ্ধান্ত দেন সেটি যার অস্তিত্ব সম্পর্কে তখন অবহিত থাকে, অনুরূপভাবে নিষ্ঠার সাথে যখন আল্লাহমুখী হয় আর আন্তরিকভাবে তার দরবারে সেজদা মনে থাকে তখন শয়তান কুমন্ত্রণা সৃষ্টি করবে, এটি কিভাবে সম্ভব? নামাজের রক্ষণাবেক্ষণ কিভাবে করা সম্ভব? নামাজ কেন পড়তে হবে? আমাদের নামাজের কি আল্লাহর কোনো প্রয়োজন আছে? অধিকাংশ মানুষের মাথায় এই প্রশ্ন জাগ্রত হয়, আজকের নাস্তিকতার প্রভাবে এমন প্রশ্ন মাথা চাড়া দিয়েই থাকে। বিষয়টি ব্যাখ্যা করছেন হযরত মুসা মুহাম্মদ, যে আল্লাহ তাআলা পরবিমুখ, আমাদের ইবাদতের যিনি মুখাপেক্ষী নাম, বরং আমরাই তার মুখাপেক্ষী। তিনি বলছেন পুনরায় স্মরণ রাখা হচ্ছে যে নামাজের রক্ষণাবেক্ষণ বা সুরক্ষা এই কারণে করা হয় না যে আল্লাহ আমাদের নামাজের মুখাপেক্ষী, আমাদের নামাজের আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই, তিনি বিশ্বের মুখাপেক্ষী নন, তিনি কারো উপর নির্ভরশীল নন, বরং এর অর্থ হলো মানুষ তার মুখাপেক্ষী। আর এটি একটি জানা কথা, আসল কথা হলো মানুষ নিজের কল্যাণ চায় আর এই কারণে আল্লাহর কাছে সে সাহায্য চায়। এটি সত্য কথা যে আল্লাহর সাথে মানুষের সম্পর্ক স্থাপিত হওয়া প্রকৃত কল্যাণ লাভ করার নামান্তর। এমন ব্যক্তির সারা পৃথিবী যদি শত্রু হয়ে যায় এবং তার ধ্বংস চায় তাহলে তার কোনো ক্ষতি করতে পারবে না। এমন ব্যক্তির জন্য লক্ষ কোটি মানুষকেও যদি আল্লাহকে ধ্বংস করতে হয় তা তিনি করেন, একের জন্য তিনি লক্ষকে, লক্ষ লক্ষকে ধ্বংস করেন বা নিশ্চিহ্ন করেন। এরপর সাহাবিরা কিভাবে জয়যুক্ত হয়েছে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, নিষ্ঠার মতো কোনো তরবারি নেই যা মন জয় করতে পারে, এমন বিষয়ের মাধ্যমে পৃথিবীতে তারা জয়যুক্ত হয়েছেন। শুধু কথার খই ফুটিয়ে এইসব বিষয় সাধিত হতে পারে না। এখন মানুষের ললাট এবং কপালে আলো নেই, জ্যোতিও নেই, আধ্যাত্মিকতাও নেই, তত্ত্বজ্ঞান নামাজ কাকে বলে তা বোঝে না। নামাজ পড়ার কারণে যেই জ্যোতি লাভ হয় তাও তাদের মাঝে নেই, নামাজকে বোঝা মনে করা হয়। তিনি বলছেন আল্লাহ তাআলা অত্যাচারী নন, আসল কথা হলো এদের হৃদয়ে নিষ্ঠা নেই, শুধু বাহ্যিক কর্ম যা প্রথাগতভাবে করা হয়, অভ্যাসজনিতভাবে করা হয়, এর ফলে কিছু লাভ হয় না। আল্লাহ তাআলার ফজলে জামাতে অনেকে এমন আছে যারা বিশুদ্ধ চিত্তে নামাজ পড়েন। মুসিব ইসলাম সেই যুগের ব্যবহারিক অবস্থা তুলে ধরছেন, আমাদের জন্য এতে শিক্ষণীয় দিক রয়েছে, এটি একটি সতর্কবাণীও। এই কথাগুলো সামনে রাখবেন, কেউ যেন এই কথা মনে না করে যে আমি নামাজকে তুচ্ছতা ছিল করছে, যে নামাজের কথা কোরআনে উল্লেখ আছে সেটি মেরাজ। আজকের নামাজিদের কারো জিজ্ঞেস করা উচিত যে এরা কি সূরা ফাতিহার অর্থ জানে, এমন নামাজিও পাবেন যারা 50 বছর ধরে নামাজ পড়ছে, নামাজের অর্থ এবং মর্ম জিজ্ঞেস করে দেখবে যে অধিকাংশই অনবহিত। সমস্ত জাগতিক জ্ঞান এসব জ্ঞানের সামনে অর্থহীন, জাগতিক জ্ঞান এর জন্য মানুষ সর্বাত্মক চেষ্টা করে বা চেষ্টা করা হয়, এদিকে এতটা অমনোযোগ যে এটিকে বলি সর্বস্ব পাঠ করা হয়, অধিকাংশ মুসলমানের অবস্থা এটি। আমি বরং এটি বলা থেকে বিরত থাকতে পারি না যে নামাজে নিজের ভাষায় দোয়া করো, উর্দু, পাঞ্জাবিতে এবং ইংরেজিতে যার যা ভাষা সেই ভাষায় তার দোয়া করা উচিত। হ্যাঁ, আবশ্যকীয় বিষয় হলো আল্লাহর উক্তি বা কথাকে সেভাবে পড়ো যেভাবে নাজেল হয়েছে, তাতে নিজের পক্ষ থেকে হস্তক্ষেপ করবাটি সেভাবে পড়ো এবং অর্থ বোঝার চেষ্টা করো। অনুরূপভাবে দোয়ায়ে মাসুরাও সেই ভাষাতেই পড়ো। কোরআন এবং রসুলের নির্ধারিত দোয়ার পর আল্লাহর কাছে যা চাও যাচনা করো, যে ভাষায় ইচ্ছা যাচনা করো, তিনি সব ভাষা জানেন, শুনেন এবং গ্রহণ করেন, কবুল করেন। তোমরা যদি নামাজকে সুস্বাদু এবং উপভোগ্য করে তুলতে চাও তাহলে নিজের ভাষায় কিছু না কিছু দোয়া করা আবশ্যক। কিন্তু প্রায়শ দেখা গেছে যে নামাজ তো তড়িঘড়ি মুরগির আধার খাওয়ার মতো শেষ করে এরপর দোয়া আরম্ভ করে দেয়, ও আহমদীদের ভিতরে এটি প্রচলন। অধিকাংশ মুসলমান দেশের অবস্থা এমনই, তড়িঘড়ি নামাজ শেষ করে এরপর হাতুড়ে দোয়া আরম্ভ করে। এদের অবস্থা থেকে এটি মনে হয় যে নামাজ এক অন্যায় কর যা চাপানো হয়েছে। কিছু নিষ্ঠা বা আন্তরিকতা যদি প্রকাশ করা হয় নামাজের পর করা হয়, এটি জানেন নামাজ দোয়ারই নামান্তর, যা পরম বিনয়, কাকুতি মিনতি এবং নিষ্ঠার ব্যাকুলতার সাথে করা হয়। অসাধারণ গুরুত্বপূর্ণ কাজের চাবি দোয়াই খোদার কৃপার দ্বার মুক্ত করার প্রথম সিঁড়ি হলো দোয়া। নামাজ প্রথাগতভাবে অভ্যাসজনিতভাবে পড়া কল্যাণ করে না, বরং এমন নামাজিদের প্রতি স্বয়ং আল্লাহ তাআলা অভিসম্পাত করেছেন, তাদের দোয়া গ্রহণযোগ্যতার মর্যাদা লাভ করাতে দূরের কথা। ওয়াইলুল মুসাল্লিন, আল্লাহ তাআলা নিজেই বলেছেন এইসব নামাজিদের সম্পর্কে, বলেছেন যারা নামাজের মর্ম এবং অর্থ সম্পর্কে অনবহিত। সাহাবিদের নিজেদের ভাষা ছিল আরবি, তারা নামাজের অর্থ ভালোভাবে বুঝতেন, কিন্তু আমাদের জন্য আবশ্যক হলো এর অর্থ বোঝা এবং নামাজে সে নামাজকে সেভাবে উপভোগ করে তোলা। কিন্তু এরা এমন ধরে নিয়েছে যেন দ্বিতীয় কোনো নবী এসে গেছে, যেন তিনি নামাজকে রহিত করেছেন। মুসলিমদের বিরুদ্ধে যে সমস্ত অপলাপ করে এরা, সেগুলো সম্পর্কে তিনি বলছেন যে আমি যখন বলে যে নিজের ভাষায় দোয়া করো, তখন এরা বলে যে নতুন শরীয়ত নিয়ে এসেছেন। তিনি বলেন দেখো, আল্লাহ তাআলার এতে কোনো লাভ নেই, মানুষের কল্যাণই এতে নিহিত। আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হওয়ার সুযোগ দেওয়া হয়, আকুতি মিনতি আবেদন নিবেদনের সম্মানে তাকে সম্মানিত করা হয়, যার ফলে সে অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারে। আমি আশ্চর্য হই যে এরা কীভাবে জীবন নষ্ট করছে, যে দিনও কেটে যায় রাতও কেটে যায়, কিন্তু এরা জানে না যে তাদের কোনো খোদা আছেন। স্মরণ রেখো যে এমন মানুষ আজকেও ধ্বংসপ্রাপ্ত আর কালো। আমি এক গুরুত্বপূর্ণ নসিহত করছি, হায় যদি মানুষের হৃদয়ে তা স্থান পেত। দেখো জীবন তো কেটেই যাচ্ছে, ঔদাসীন্য পরিহার করো, আকুতি মিনতি করো, নির্জনে আল্লাহ তাআলার দরবারে দোয়া করো যেন আল্লাহ তাআলা ইমানের সুরক্ষা করেন, তিনি যেন তোমাদের সাথে সন্তুষ্ট হন। একবার প্রকৃত নামাজ কি সে সম্পর্কে নসিহত করতে গিয়ে তিনি বলেন আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তার পথে সমস্ত চেষ্টাকে নিয়োজিত করো, তাহলে গন্তব্যে পৌঁছে যাবে। চেষ্টা করো, জেহাদ করো, তৌবা করো, ইস্তেগফার করো, এটি আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছার মাধ্যম, এদিকে মনোযোগ নিবদ্ধ করা উচিত। যারা চেষ্টা করে, আল্লাহ তাআলা বলছেন যে আমাদের পথে যারা চেষ্টা সাধনা করে আমরা তাদেরকে সঠিক পথে পরিচালিত করে থাকি। আল্লাহ কারো প্রতি কার্পণ্য করেন না। এসব মুসলমানদের মধ্যে থেকে অবশ্যই তারা সৃষ্টি হয়েছেন, যারা কুতুব আবদাল এবং গোস হয়েছেন, এখনও তার রহমতের দ্বার রুদ্ধ নয়। সুস্থ হৃদয় সৃষ্টি করো, সাজিয়ে গুজিয়ে নামাজ পড়ো, দোয়াতে লেগে থাকো, আমাদের শিক্ষা অনুসরণ করো, আমরাও দোয়া করব। স্মরণ রেখো যে আমাদের রীতি অবিকল তাই যা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবিদের রীতিনীতি ছিল। আজকাল পীর ফকিররা অনেক বিদাতের সূচনা করেছে, চিল্লা করা আর বেদ বিভিন্ন অজিফা যে তারা প্রচলন করেছে, এগুলো আমাদের কাছে অপছন্দনীয়। অনেকেই লেখে যে মানে যে অমুক কী দোয়া করব, বিশেষ কী দোয়া আছে বা বিশেষ কী চেষ্টা করা উচিত। আসল বিষয় হলো নামাজ, নামাজের প্রতি পূর্ণ মনোযোগ থাকা উচিত সবার। আমাদের আসল ইসলামী রীতি হলো কোরআনে করিমকে গভীর মনোযোগ সহকারে চিন্তা প্রণিধান করে পড়া, যাতে যা আছে তার উপর প্রতিষ্ঠিত হওয়া। নামাজ মনোযোগ সহকারে পড়া, দোয়া মনোযোগ সহকারে আল্লাহর দিকে সম্পূর্ণভাবে মনোযোগী হয়ে পড়া। অর্থাৎ নামাজই এমন যা মানুষকে মেরাজের পর্যায়ে উপনীত করে। এটি যদি ঠিক থাকে, অটুট থাকে, তাহলে সবই ঠিক থাকবে, যে সেই নামাজই মেরাজের পর্যায়ে উপনীত করে, যে আল্লাহ তাআলার দরবারে যে দণ্ডায়মান হয় তার হৃদয়কে বিগলিত করে। ফরজ নামাজের পাশাপাশি তাহাজ্জুদ পড়ারও তিনি তাকিদপূর্ণ নসিহত করেছেন, আনসারুল্লাহর বিশেষভাবে এর ব্যবস্থা করা উচিত। তিনি বলছেন এই জীবন, এই পুরোটা জীবন যদি জাগতিক কাজেই কেটে যায়, তাহলে পরকালের জন্য কি সঞ্চয় করলেন? যদি পুরোটি যদি পুরো যে আয়ুষ্কাল জাগতিক কাজে কাটিয়ে দাও, পরকালের জন্য কি সঞ্চয় করলে? তাহাজ্জুদে বিশেষভাবে ওঠো এবং উৎসাহ উদ্দীপনা আগ্রহের সাথে তাহাজ্জুদ পড়ো। মধ্যবর্তী নামাজে ব্যস্ততার কারণে মানুষ পরীক্ষায় পড়ে যায়। অনেক সময় এমন পরীক্ষা আসে যে নামাজ কাজা হয়ে যায়। প্রকৃত রিজিক দাতা আল্লাহ তাআলা। নামাজ যথাসময়ে পড়া উচিত। জোহর আসর কখনো কখনো জমা করা যেতে পারে। আল্লাহ তাআলা জানতেন যে মানুষ দুর্বল মানুষও থাকবে, তাই সুযোগ রেখেছেন। কিন্তু এই সুযোগ তিনটি নামাজ একত্রিত করার জন্য দেয়া হয়নি। চাকরি এবং অন্যান্য কিছু বেশ কিছু ক্ষেত্রে মানুষ শাস্তি পায়, শাস্তির মুখোমুখি হয়। আল্লাহ তাআলার জন্য কষ্ট হলে অসুবিধা কি? জাগতিক কাজের জন্য যদি মানুষ শাস্তি পায়, সমস্যার সম্মুখীন হয়, আল্লাহ তাআলার নির্দেশ মানার জন্য যদি এই কষ্ট সহ্য করো, অসুবিধা কি, সমস্যা কি? তিনি বলছেন এটি খোদার পরম অনুগ্রহ যে তিনি পূর্ণ এবং সম্পূর্ণ বিশ্ব ধর্ম রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্যাণে কোনো যোগ্যতা ছাড়াই, কোনো কষ্ট এবং পরিশ্রম ছাড়াই আমাদেরকে প্রদর্শন করেছেন। যে যুগ এই যুগে আপনাদেরকে যে পথ দেখানো হয়েছে, অনেক আলেম এখন পর্যন্ত তা থেকে বঞ্চিত। আহমদীদের প্রতি খোদা তালা কৃপা করেছেন, মসিমদকে মানার কল্যাণে সেই পথ তিনি আমাদেরকে দেখিয়েছেন। খোদার এই ফজল এবং নিয়ামতের জন্য তার দ্বারা কৃতজ্ঞতা প্রকাশ করো। আর সত্যিকার কৃতজ্ঞতা হলো আন্তরিকভাবে সেই সব নেক কর্ম করা যা সঠিকভাবে বিশ্বাস স্থাপনের পর আসে, আর নিজের অবস্থায় পরিবর্তন আনার পর তোমরা দোয়া করো যেন আল্লাহ তালা সেই সঠিক এবং সত্য বিশ্বাস প্রতিষ্ঠিত রাখেন এবং নেক কর্মের তৌফিক দেন। নামাজ, রোজা, যাকাত ইত্যাদি ইত্যাদি ইবাদতের অন্তর্গত বিষয় একটু চিন্তা করো। দৃষ্টান্তস্বরূপ নামাজকেই নাও, এই পৃথিবীতে এসেছে কিন্তু এটি এই পৃথিবীর বিষয় নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কুরআতু আইনি ফিস সালাত, পুনরায় হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম তাওহীদ বা একত্ববাদের পূর্ণতা কিভাবে আসে বা লাভ হয় মানুষের জীবনে, সকল অভীষ্ট উদ্দিষ্ট দানকারী, সকল রোগ ব্যাধির চিকিৎসাকারী সেই এক জাতকে গণ্য করা উচিত। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এডি, সুফিরা ইলার অর্থ করেছেন প্রেমাস্পদ উদ্দেশ্য এবং উপাস্য। সত্য বাস্তব বিষয় এমনই, যতক্ষণ পর্যন্ত মানুষ পূর্ণ একত্ববাদের উপর প্রতিষ্ঠিত না হবে তার মাঝে ইসলামের ভালোবাসা ও মাহাত্ম প্রতিষ্ঠিত হতে পারে না। এখন আমি আসল কথার দিকে ফিরে এসে বলছি যে নামাজের স্বাদ এবং আনন্দ তার লাভ হতে পারে না, আর এটি যেভাবে লাভ হওয়া সম্ভব তা হলো যতক্ষণ পর্যন্ত নোংরা ধ্যান ধারণা এবং নোংরা চিন্তাধারা ভসীভূত না হবে, আমিত্ব ও গর্ব দূরীভূত হয়ে বিনয় অবলম্বন করে না করবে আল্লাহ প্রকৃত বান্দা খাইতে হতে পারে না। আর পূর্ণ দাসত্ব অবধির শিখানোর জন্য সর্বোত্তম শিক্ষক এবং সর্বোত্তম মাধ্যম হল নামাজ। আমি পুনরায় তোমাদেরকে বলছি যে আল্লাহর সাথে যদি সত্যিকার সম্পর্ক স্থাপন করতে চাও, সত্যিকার যোগসূত্র প্রতিষ্ঠা করতে চাও, তাহলে নামাজ পর প্রতিষ্ঠিত হও। আর এমনভাবে প্রতিষ্ঠিত যে কেবল তোমাদের দেহ এবং মুখ না, বরং তোমাদের আত্মা, দেহ এবং আবেগ অনুভূতি যেন মূর্তিমান নামাজ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত একত্ববাদের উপর প্রতিষ্ঠিত হওয়ার, নামাজের হেফাজতের এবং উপভোগ্য নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ ছাড়া অন্যদের উপাস্য বানানোর পরিবর্তে না বানিয়ে আমরা যেন সবসময় আল্লাহ তাআলাকে আমাদের সত্যিকার উপাস্য হিসাবে অবলম্বন করতে পারি। যেখানে আনসারুল্লাহর ইজতেমা হচ্ছে, আমি জানতে পেরেছি যে হয়তো মাগরিব এশার নামাজ পড়ার ব্যবস্থা থাকবে না, এশা কারণ একটি নির্দিষ্ট সময়ের পর সেই জায়গা তাদেরকে খালি করতে হবে, হল খালি করতে হবে। যদি এটি সঠিক হয়ে থাকে তাহলে ব্যবস্থাপকদের সেখানে এমন ব্যবস্থা নেওয়া উচিত যে অন্যত্র গিয়ে যেন বাজামাত নামাজ পড়া যায়, যেখানেই যাওয়ার থাকে। ভবিষ্যতে আনসারুল্লাহর উচিত ইজতেমা এমন স্থানে অনুষ্ঠিত করা যেখানে পাঁচ বেলার নামাজ বাজামাত পড়ার সুযোগ থাকে। আল্লাহ তালা তাদের ইজতেমা সফল করুন আর আমাদেরকে সত্যিকার অর্থে আল্লাহর ইবাদতকারী বান্দায় পরিণত করুন।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وَادْعُوهُ يَسْتَجِبْ لَكُمْ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ.